আমাকে ডোন্ট কেয়ার করবে, তাই কি না? কিন্তু এত লোক যদি বলবো দিতে হবে দিতে হবে, তখন বল বাবা এত লোক এসছে, ঠিক আছে অ্যাকসেপ্ট করি। ঠিক সেরকম মহাপ্রভুর লীলা, একাকি আমার নাহি পায় বল, একাকি শক্তি হয় না, সবাই মিলে যদি এরকম ব্যাপারে আমরা আলোচনা করি তাহলে কি হবে, মহাপ্রভুর কৃপা, যেখানে 10 জন 50 জন শুদ্ধ ভক্ত আছে সেখানে ভগবান আছেন। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে ন চ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান থাকবেন, সেই জন্য এটা আশা। তাই আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি মহাপ্রভু লীলা উপলব্ধি করতে পারি। আমরা যেটা আলোচনা করছিলাম, মহাপ্রভুকে কোথায় রেখেছিলাম কার মনে আছে? পানিহাটিতে। সবাই মনোযোগ দিয়ে শুনছেন। আর সারথী প্রভু বলছিলেন যে শ্রোতা অনুসারে কথাটা ভালো হয়, কারণ শ্রোতা যদি ভালো থাকে তখন মহাপ্রভু বক্তার হৃদয় থেকে কথাটা বের করেন। তা আসলে যা ভালো সেটা আমার কিছু নয়, সব আপনাদের কৃতিত্ব। আপনারা এত নিষ্ঠা সহকারে শুনছেন, এবং আমি প্রত্যেক দিন এসে দেখেছি প্রথম দিন যা হয়েছে পরের দিন তার থেকে বেশি হয়েছে, তার পরের দিন তার থেকে বেশি হয়েছে, তার পরের দিন তার থেকে বেশি হয়েছে। আমরা এও ভেবেছি বৃহস্পতিবার বলে হয়তো বেশি হয়েছে, কিন্তু আজকে দেখছি তার থেকে বেশি হয়েছে। সেই ধরে সেই জন্য এই কন্টিনিউশনটা ভালো, এটা একটা শুভ লক্ষণ, যে থেকে বোঝা যায় যে আপনাদের শোনার প্রবণতা আছে। আর আমরা অনেক সময় বলি যদি ভগবানের সামনে যাই তাও ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, থাকে কি না? আপনারা নিজেরাই প্র্যাকটিক্যাল দেখবেন, আপনারা ভালো ভালো ভক্ত, তাও যখন রাধা মাধবের সামনে বসে থাকুন, আধা ঘন্টা বসে থাকুন, দেখবেন আধা ঘন্টার ভিতরে কতবার বাড়ির কথা মনে পড়বে, কতবার যাকে ভালোবাসেন তার কথা মনে পড়বে, পড়বে কি না? কিন্তু হরি কথার আসরে ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা কি 3 ঘন্টা বসুন, দেখবেন অন্য কথা মনে আসবে না, তাই কি না? সেই জন্য ভগবানের সঙ্গ থেকে ভক্ত সঙ্গ বেশি গুরুত্বপূর্ণ। তাদেরও চরণ সেবী ভক্ত শোনে বাস, এই জন্মে নয় জনমে জনমে হয় এই অভিলাষ। ভক্তরা প্রার্থনা করছে, এ ভগবান আমার একটাই প্রার্থনা যেন ভক্ত সঙ্গে বাস হয়। ভগবানের সঙ্গে বাস করলেও ভগবানকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অনেক সময় উদাহরণ দিয়েছি, যেমন লক্ষ্মণ রামচন্দ্রের সঙ্গে ছিলেন চিত্রকূট পর্বতে, ভরত শুদ্ধ ভক্ত যখন আসছে, ভরতকে দেখে লক্ষ্মণের মনে খারাপ চিন্তা এসেছে, ভেবেছে ভরত আসছে রামচন্দ্রকে মেরে একদম নিষ্কণ্টক রাজত্ব করতে। আসলে কি তাই? ভরত মহান ভক্ত ছিল, কিন্তু লক্ষ্মণ কোথায় ছিল? ভগবানের কাছে থেকেও তার কিরকম দুর্বুদ্ধি এসেছে দেখুন। সেই জন্য আচার্যরা সিদ্ধান্ত করছেন ভগবানের সামনে থাকলেও মনে দুর্বুদ্ধি আসতে পারে, কিন্তু ভক্ত সঙ্গে থাকলে দুর্বুদ্ধি আসবে না, বরঞ্চ তা যা আছে সব কেটে যাবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা। আমি অনেক সময় উদাহরণ দিয়েছি, যদি আপনার কেউ দক্ষিণ ভারতে যাবেন ভগবানকে দেখবেন, দেখার জন্য দেখবেন ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবে, আর ভগবানের সামনে যান গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, 2 মিনিটও দাঁড়াতে দেবে না, অন্তত 3-4 ঘন্টা লাইনে আছেন, আর ভগবানের সামনে 2 সেকেন্ড 2 মিনিট তার বেশি না। তাহলে সেই জন্য ভগবানের সঙ্গে সামনে থাকার দরকার নেই। এমন প্রভুপাদ বলতেন, ভক্তিনাথ ঠাকুর বলতেন, যে ভগবানকে দেখার চেষ্টা করা উচিত নয়, বরঞ্চ এমন কিছু করা উচিত ভগবান আমাকে দেখতে আসবে। যারা হরি কথা শুনে তাদের হৃদয়ে ভক্তি জাগ্রত হয়, আর ভক্তির কাজ কি, ভগবানকে টেনে আনে। কোন ফুলে যদি সুন্দর গন্ধ থাকে, মৌমাছিকে কি খবর পাঠাতে হয়, ইমেল পাঠাতে, SMS পাঠাতে হয়, এমনি চলে আসে। তা কারো হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম জাগ্রত হয়, তখন ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজেই ছুটে চলে আসবে। ভগবানের নাম হচ্ছে সর্বাকর্ষক, তিনি সবাইকে আকর্ষণ করে। এই ভগবান আবার আর একজনের প্রতি আকৃষ্ট হয়, কি সে, কে সে, তা রাধা কথাটা এসছে কোথা থেকে, আরাধনা থেকে। ভক্তির মূর্ত প্রকাশ হচ্ছে রাধারানী। আর দেখবেন ভক্তির অসামিত সিন্ধুতে ভক্তির 6টা লক্ষণ বর্ণনা করা আছে। লাস্ট লক্ষণ বলা আছে কৃষ্ণ আকর্ষণীচ, কৃষ্ণকে আকর্ষণ করে। কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণের প্রতি সবাই আকৃষ্ট হয়, আবার এই কৃষ্ণকে আরেকজন টেনে নিয়ে যায় আকর্ষণ করে, কে সে, ভক্তি। সেই জন্য কৃষ্ণ হচ্ছে ভক্তি, কৃষ্ণকে ভক্তি আকর্ষণ করে। কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন, মদনকে মোহিত করেন, আর এই মদন মোহনকে আরেকজন মোহিত করেন, তার নাম কি, মদন মোহন মোহিনী রাধারানী। অর্থাৎ ভক্তির শ্রেষ্ঠতা, তাই হৃদয়ে ভক্তিকে জাগ্রত করতে হবে। শ্রবণ কীর্তন কর অনুক্ষণ অসত পচাল ছাড়ি, কহে প্রেমানন্দ মানুষ জনম সফল কর নাই। সেই জন্য আমাদের বেশি করে হরিকথা, হরিকীর্তন, গৌরাঙ্গের লীলা কথা শুনতে হবে। আমরা মহাপ্রভু চলে এসছেন পানিহাটিতে, রাঘব ভবনে। রাঘব ভবন থেকে মহাপ্রভু নৌকা যোগে তিনি চলে আসলেন কাঁচরাপাড়া। মহাপ্রভু পানিহাটিতে এসে গেছেন মানে উত্তর চৈষ্ণা এসে গেছেন। উত্তর চৈষ্ণায় মহাপ্রভু এসে গেছেন, আপনাদের আনন্দ হচ্ছে? আপনাদের বাড়ির কাছে আসলে কেমন হতো? রিবল রিবল রিবল। হঠাৎ করে রাঘব পণ্ডিত দেখছেন মহাপ্রভু এসে গেছেন, কত আনন্দ। রাঘব মহাপ্রভুর প্রীতি বড় সাগেতে জানিয়া, রাঘব রাধিল শাক বিবিধ প্রকার। মহাপ্রভুর প্রীতি কিসে, সানা সবজিতে, শাক শাক। মহাপ্রভুর প্রীতি বড় সাগেতে জানিয়া, দেখবেন পানিহাটিতে লেখাও আছে, ক্যাপশন দিয়ে রেখেছে চৈতন্য ভাগবতের ক্যাপশন। অনেক প্রকার শাক রান্না করলে প্রসাদ পেলেন। মহাপ্রভু নৌকা করে ওখান থেকে কাঁচরাপাড়ায় গেলেন। কাঁচরাপাড়ায় বাস করতেন শিবানন্দ সেন, বাসুদেব দত্ত। গঙ্গার পাড়ে মহাপ্রভু আসবেন, আর গঙ্গার পাড় থেকে সুন্দর করে সুন্দর কলা গাছ দিয়ে, তারপর আমের পাতা দিয়ে সুন্দর করে রাস্তা সাজিয়ে নিয়ে গেছেন। সাজিয়ে নিয়ে একটা জায়গায় মহাপ্রভু উঠেছেন, গঙ্গার থেকে উঠেছেন ঘাটে, আর ওখানে উঠে ওই রাস্তা ধরে যাচ্ছেন। একটা জায়গায় যে দেখছেন দুটো রাস্তা দুই দিকে গিয়েছে, উনি ভাবছেন আমি কোন দিকে যাব। দুটো রাস্তাই সাজানো আছে, আসলে একটা রাস্তা শিবানন্দ সেনের বাড়ির রাস্তা, আর একটা রাস্তা হচ্ছে বাসুদেব দত্তের বাড়ি। ওইখানে ওই তিন রাস্তার মোড়ে বাসুদেব দত্ত দাঁড়িয়ে আছে। মহাপ্রভু ভাবছেন কোন দিকে আমি যাব, বা কোথায় কার বাড়ি। আমরা হলে কি করতাম, গুরু মহারাজ আসছেন, আমার মনে আছে মধ্যম গ্রামে, আমার আমি নাম বলবো না সবার সামনে, একটা গুরু মহারাজকে সব বাড়িতে বাড়িতে ভিজিট করানোর জন্য আমি গুরু মহারাজকে নিয়ে গেছিলাম। আর সেটা আমরা প্ল্যান করেছিলাম এইভাবে যাব, ফেরার সময় এই বাড়ি দেখে আসব। যে বাড়িতে লাস্টে, আসলে একটা রুট অনুসারে ঘুরে সেই বাড়ি লাস্টের দিকে পড়ে ভাবলাম, আবার সোজা আবার সেই বাড়ি দিয়েও যাওয়া যায়। তা আমরা প্ল্যান করেছি ওই দিক থেকে ফেরার পথেই বাড়িতে আসব। কিন্তু যেহেতু গুরু মহারাজকে আগে ওনার বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, এই জন্য যখন ঘুরে সব বাড়িতে ঘুরে ওনার বাড়িতে আসলাম, দেখলাম দরজা বন্ধ, অবাক হয়ে গেলাম। যেহেতু আগে আনা হয়নি, কেন দেরি করে আনা হচ্ছে কেন, সেই জন্য দরজা বন্ধ করে কেউ বাড়িতে ছিল না, চলে গেছে। কিন্তু দেখুন মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভু না মহাপ্রভুর ভক্তদের শিক্ষা দেখুন। দুটো জায়গায় দুটো রাস্তা গেছে, একটা রাস্তা শিবানন্দ সেনের বাড়ি, একটা হচ্ছে বাসুদেব দত্তের বাড়ি। শিবানন্দ সেন ওখানে নেই, ওই তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে কে, বাসুদেব দত্ত। উনি মহাপ্রভুকে বলছেন, প্রভু এইটা হচ্ছে আমার বাড়ি এই রাস্তা, আর এইটা হচ্ছে শিবানন্দ সেনের বাড়ি, আপনি প্রথমে শিবানন্দ সেনের বাড়িতে চলুন, তারপরে আপনি আমার বাড়িতে আসবেন। এ থেকে কি শিক্ষা পাই আমরা, শিক্ষা কিছু পাই? অমানিনা মানদেন, অপরকে সম্মান, অপরকে গ্লোরিফাই। আমি যদি অন্য কারো কিছু করে দেব, আমি ধরুন এখানে আছি, এটা দোতলা তো না তিনতলা, তিনতলা, তিনতলা থেকে আমি আছি, একজনকে ঘাড় ধরে ঠেলে ঠেলে নিচে নামালাম, আমি কোথায় যাব, নিচে যাব। আর কাউকে ঠেলে ঠেলে যদি আমি উপরে ছাদে নিয়ে যাই, তাহলে আমি উপরে যাব না নিচে গিয়ে যাব, আমি তার সঙ্গে আমাকে উপরে যেতে। এ হচ্ছে কেউ যদি অন্য ভক্তকে সেবা করে, কাউকে ভালোর চিন্তা করে, তাহলে আমারও ভালো অটোমেটিক হবে, এমনি চিন্তা চেষ্টা করতে হবে। বাসুদেব দত্ত বলছে, প্রভু আগে শিবানন্দ সেনের বাড়িতে চলুন, তারপর ওখান থেকে আমার বাড়িতে আসবে। মহাপ্রভু তাই করলেন। এ হচ্ছে শিক্ষা, মহাপ্রভুর ভক্তগণের এটা শিক্ষা। বৈরাগ্য মানে কি, শুধু টাকা পয়সায় বৈরাগ্য নয়, মান সম্মান প্রতিষ্ঠা সব ব্যাপারে বৈরাগ্য আনতে হবে। শুধু টাকায় বৈরাগ্য না, আমি সম্মান চাই, তাতে বৈরাগ্য আনতে। অমানি না মানুষ। মহাপ্রভু কাশ্রাপাড়ায় গেলেন, শিবানন্দ সেনের বাড়িতে গেলেন, বাসুদেব দত্তের বাড়িতে গেলেন, তাদেরকে কৃপা করলেন। তারপরে মহাপ্রভু আসলেন কোথায়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে। অদ্বৈতের বা আচার্যের বাড়িতে এসে উপস্থিত হলেন, আর মহাপ্রভু বললেন, আমি এখানে থাকবো, গঙ্গাকে প্রণাম করব, স্নান করব। কিছু পরেই ভক্তরা সব আসতে শুরু করলো, তখন মহাপ্রভু যারা ভক্ত আছে তাদেরকে বললেন, আমি এসেছি নিরিবিলি থাকবো, এত লোকজন না, আমি কালকে ভোরে ভোরে এখান থেকে চলে যাব, একটা নৌকার ব্যবস্থা করো, আমি শান্তিপুর থেকে ওপারে বিদ্যানগরে, যেখানে বিদ্যা বাচস্পতি আছে তার বাড়িতে যে আমি থাকব, আর আমার কথা কাউকে বলবে না, আমি চুপচাপ থাকব, ভজন করব, আর ভোরে ভোরে এসে গঙ্গা স্নান করব। তখন ভক্তরা হাসছেন, মহাপ্রভু বলছে, তোমরা হাসছ কেন? বলছে, প্রভু সূর্যের উদয় হলে এই হাত দিয়ে কি তাকে আটকানো যায়, আর আপনি মায়াপুরে আসছেন, আপনি নবদ্বীপে আসছেন, আর লোকেরা আপনাকে দেখতে আসবেন, আপনি লুকিয়ে লুকিয়ে থাকবেন, হয় সূর্যের উদয় হলে কি আর হাত দিয়ে তাকে আটকানো যায়? তা আপনি যখন উদয় হয়েছেন নবদ্বীপে, না বলছে, না না আমি চুপি চুপি থাকবো, ঠিক আছে তাই হবে, দেখা যাক। মহাপ্রভু ভোরে ভোরে নৌকায় করে শান্তিপুর থেকে বিদ্যানগরে বিদ্যা বাচস্পতির গৃহে গেলেন। তখন বিদ্যা বাচস্পতি অলরেডি বিছানায় বিশ্রাম করছেন, ভোরে ভোরে যে দরজায় কড়া নাড়ছেন, বিদ্যা বাচস্পতি, বিদ্যা বাচস্পতি, আমি এসে গেছি, আপনাদের দরজায় যদি সকালে এইরকম মহাপ্রভু কড়া নাড়ত কেমন হতো, এ ভক্ত আমি এসে গেছি, তুমি অনেক আমাকে ডেকেছো, আমার জন্য তুমি অনেক তোমার ভালোবাসা, আমাকে তুমি অনেক আমার জন্য অনেক সেবা করেছো, আমি তোমাকে দর্শন দেওয়ার জন্য আসি, দরজা খুলো। কেমন হবে, কত ভালো হবে, হাত দিয়ে দেখান দেখি, এত ভালো হবে। হরি বল, হরি বল, হরি বল। বৃদ্ধাবাসস্পতি তাড়াতাড়ি এসে দরজা খুলেছে, খুলেই দেখছেন মহাপ্রভু। হরি বল, মহাপ্রভুকে দেখে একদম আনন্দ অপূর্ব। মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলে, বিদ্যাবাচস্পতি তোমার বাড়িতে আমি থাকব। বিদ্যাবাচস্পতি বলছে, প্রভু আমার যা কিছু সব তো আপনার, আপনি যতদিন এখানেই থাকুন, আপনার গৃহ আমার গৃহ না। তোমার সংসারে করিব সেবন, নৈব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। তুমি তো ঠাকুর, এ ঘরের ঠাকুর হচ্ছে তুমি, আর আমি তো কুকুর, বলিয়া জান হমরে। আমি হচ্ছে তোমার কুকুর আর তুমি হচ্ছে আমার বাড়ির ঠাকুর, তুমি আমার বাড়ির মালিক, আমি শুধু কেয়ার টেকার মাত্র, দুই দিনের জন্য রেখেছি। মহাপ্রভু ঘরে গেলেন, একটু পরেই শব্দ হচ্ছে বাইরে, অনেক লোকের কোলাহল শব্দ। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, বিদ্যাবাচস্পতি বাইরে এত লোকের কোলাহল কেন? বলছে, প্রভু আপনি এসেছেন, সবাই চলে এসছে, পুরো উঠান ভর্তি, উঠান ভর্তি নয় পাশের বাড়ি ভর্তি, যত চারিপাশে গাছপালা আছে গাছে উঠে উঠে সব অপেক্ষা করে আছে, লোকের বাড়ির ছাদে চালের উপরে অপেক্ষা করে আছে, মহাপ্রভু কখন বের হবে, একবার দর্শন হবে। সবাই চিৎকার করে করে হাত তুলে বলছে, মহাপ্রভু দর্শন দিন, মহাপ্রভু দর্শন দিন। সবাই বলুন, যদি দর্শন হতে পারে তো আপনাদের, মহাপ্রভু দর্শন দিন, মহাপ্রভু দর্শন দিন, মহাপ্রভু দর্শন দিন, হৃদয় থেকে বলতে হবে। মহাপ্রভু এত লোকের আওয়াজ শুনে মহাপ্রভু রাস্তায় বেরোলেন, রাস্তায় বেরোয় হাত তুলে বলেন, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই দর্শন পেল, জীবন সার্থক। একবার দর্শন করে সব ঘরে গেল না, কেউ আর ঘরে যায় না, আবার কতক্ষণ দর্শন হবে, খাওয়া দাওয়া বন্ধ সব, আর লোক আরো বাড়ছে। গঙ্গার অবস্থা কেমন চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছে, আপনারা পড়বেন দেখবেন। ওই পূর্ব পাড় থেকে লোক দৌড়াচ্ছে, মহাপ্রভু এসেছে। মহাপ্রভু 24 বছর ছিলেন, তাকে আমরা চিনতে পারিনি, আবার মহাপ্রভু এসেছেন, আবার কবে দর্শন হবে, এবার আর বঞ্চিত হবে না। সবাই পুরো লোকজন ভেঙে চলে আসছে, গঙ্গায় একটা দুটো নৌকা 40-50 জন নৌকায় ধরে, সেই নৌকায় উঠছে 200-300 লোক, আর মাঝপথে এসে নৌকা ডুবে যাচ্ছে, কিন্তু হায় একজনও নৌকা ডুবি হচ্ছে, মারা যাচ্ছে না, সাঁতার কাটছে, কেউ আর অপেক্ষা করছে না নৌকার জন্য, ভেলা নিয়ে লাফ দিয়েছে, কোনো মহিলা তার কোলে ছোট বাচ্চা, সে আর অপেক্ষা করবে না যে কখন, সে বাচ্চা নিয়ে লাফ দিয়েছেন গঙ্গায়। আর মহাপ্রভুর কৃপায় বৃন্দাবনদাস ঠাকুর লিখছেন, সবাই ভেসে চলে আসছে, সব জীব হইল পার। শুধু তাই নয়, যারা গর্ভবতী মা সেও আর অপেক্ষা, কবে সন্তান হবে তার জন্য না, এখন অসুস্থ না, মহাপ্রভুকে আর দর্শন পাবো কি পাবো না, সেই গর্ভবতী মাও লাভ দিয়েছে, সবাই গঙ্গায় লাভ দিয়ে ভেসে আসছে। পুরো বৃন্দাবনদাস ঠাকুর লিখছে, পুরো গঙ্গা কালো কালো চুলে ভর্তি, পুরো কালো কালো হয়ে গেছে, কিন্তু মহাপ্রভুর কৃপায় কেউ ডুবে যাচ্ছে না, সবাই ভেসে যাচ্ছে, সব জীব হইল পার প্রেমেরও বাতাসে। জড় অন্ধ আতুর বধির পার হয়, আমারও গৌরাঙ্গের ঘাটে অদান খেওয়া বয়, টাকা পয়সা লাগবে না, অদান খেওয়া বয়। জড় অন্ধ আতুর বধির পার হয়, সবাই পার হয়ে যাচ্ছে, সবাই মহাপ্রভু দর্শন করতে ছুটে আসছে। দিনের পর দিন তারা খালি চিৎকার করছে, মহাপ্রভু দর্শন দিন, মহাপ্রভু দর্শন দিন, মহাপ্রভু দর্শন দিন। আর তাদের আরতি দেখে মহাপ্রভু থাকতে হচ্ছে বাইরে এসেই হরি বল বলে দর্শন দিচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত তারা আর ঘরে ফিরছে না, মহাপ্রভুর প্রেমে তারা পুরো। একদিন সবাই লোক এসেছে আর বিদ্যা বাচস্পতিকে বলছে, বিদ্যা বাচস্পতি মহাপ্রভুকে বলুন দর্শন দিতে, আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি আর ধৈর্য কুলাচ্ছে না, দর্শন দিতে বলুন। বিদ্যা বাচস্পতি বলছে, কি বলবো আপনাদের, আজকে সকাল থেকে তো মহাপ্রভুকেই দেখতে পাচ্ছি না। কি বলছেন আপনি, একটা ভদ্রলোক, আপনি কি একা একা শুধু মহাপ্রভুর কৃপা নেবেন? আপনার ঘরে আছে, আমরা তো চারিদিকে সবাই, মহাপ্রভু তো কখনো বের হননি। আর আপনি মিথ্যা কথা বলছেন, ভদ্রলোক আপনি, সাধু মানুষ, আর আমরা মহাপ্রভুর দর্শন আপনি চান না যে আমরাও একটু মহাপ্রভুর দর্শন পাই? আপনি কি একা একা দর্শন পাবেন? বিদ্যা বাচস্পতি মনে মনে ভাবছে, আমি এদিকে মহাপ্রভু দর্শন পাচ্ছি না, মহাপ্রভু অদৃশ্য হয়ে গেছেন, আর বাইরে এসে এদিকে আবার লোকের গালাগালি শুনতে হচ্ছে, তারাও বুঝতে পারছে না কি করি। ঠিক সেই মুহূর্তে একজন ভক্ত এসে বলছে, হে বিদ্যা বাচস্পতি, মহাপ্রভু অলরেডি নবদ্বীপে চলে গেছেন, ওখানে মাধব ঘোষের বাড়িতে সেখানে উনি অবস্থান করছেন। তখন বিদ্যা বাচস্পতি এসে বাইরে ঘোষণা করছে, আরে ভক্তবৃন্দ, আপনারা যদি মহাপ্রভুকে দর্শন করতে চান চলুন, আমিও যাব নবদ্বীপে, কুলিয়াতে বিদ্যা বাচস্পতির গৃহে তিনি অবস্থান করছেন, চলুন। হ্যাঁ, মাধব ঘোষের বাড়িতে অবস্থান করছে। লুজ হচ্ছে, ওখানে একটু অন করে চেপে দেন, ওইখানে তার উপরেরটা দিন। ঠিক আছে, হরে কৃষ্ণ। মহাপ্রভু চলে গেলেন কোথায়? বিদ্যানগর থেকে ফুলিয়ায় গিয়েছিলেন। যখন অদ্বৈত আচার্যের বাড়িতে গেলেন তার আগে ফুলিয়ায় গিয়েছেন, ফুলিয়া হয়ে শান্তিপুরে এসেছিলেন। আর এটা হচ্ছে কুলিয়া, কুলিয়া হচ্ছে কলকদ্বীপ, নবদ্বীপ যেটা শহর কুলিয়া, ওই জায়গাকে বলা হয় অপরাধ ভঞ্জন পাট। সেখানে যখন মহাপ্রভু এসেছেন ঠিক সেখানেও একই রকম অবস্থা। আসলে তখন নবদ্বীপ শহরের তিন দিকে গঙ্গা ছিল, বিদ্যানগর থেকেও নবদ্বীপে যেতে গেলে আর একটা গঙ্গা পার হতে হতো, ওখানেও সবাই পার হয়ে যাচ্ছে, সবাই এরকম। ওখানে গিয়েছে দর্শন লাভ করেছেন এবং ওই কুলিয়ায় যত যারা অপরাধী ছিল সবাইকে তিনি কৃপা করেছেন, বিশেষ করে চাপাল গোপাল। আমি নবদ্বীপ লীলায় বলছিলাম যে চাপাল গোপাল শ্রীবাস ঠাকুরের চরণে অপরাধ করেছিলেন, ফলস্বরূপ কি হয়েছিল, তার কুষ্ঠব্যাধি হলো। এবং মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, মহাপ্রভুর সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছিল, মহাপ্রভু বলছে তোকে উদ্ধার করব না, কোটি জন্ম তোকে কিড়ায় খাওয়াব। আর সেই চাপাল গোপাল যখন নবদ্বীপে এই মাধব ঘোষের বাড়িতে এসেছে, মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন আর মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন, মহাপ্রভু তখন সবাইকে ক্ষমা করে দিয়েছেন, বলছে যাও শ্রীবাস ঠাকুরের চরণে, তুমি অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাও, তোমার অপরাধ মুক্ত হবে। শ্রীবাস ঠাকুরের চরণে ক্ষমা চান, শ্রীবাস ঠাকুর তো উদার, ক্ষমা করে দেন এবং উনি কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয়ে যান, নাম হয় দেবকী নন্দন দাস। এবার এরকম নবদ্বীপে যত অপরাধী ছিল, যারা পড়ুয়া অধম পাষণ্ডী, সবাই মহাপ্রভুর কাছে এসে প্রণাম করল। আমি বলেছিলাম মহাপ্রভু কেন সন্ন্যাস নিতে গেলেন, কারণ প্রেমদান বিতরণ করতে এসেছে, মহাপ্রভুকে বুঝতে না পেরে অনেকেই মহাপ্রভুর বিরুদ্ধাচারণ করছে, আর সেই জন্য মহাপ্রভু বলে সন্ন্যাস গ্রহণ করলে সবাই এসে আমার পায়ে প্রণাম করবে, আমি তাকে অপরাধ ক্ষমা করতে পারব। তাই মহাপ্রভু যখন এই কুলিয়াতে ছিলেন, সমস্ত যারা মহাপ্রভু বিরোধী ছিল সবাই মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করলো, মহাপ্রভু সবাইকে কৃপা করলেন, সবাইকে কৃষ্ণ প্রেম দিলেন। ওখানে একজন ভক্ত মহাপ্রভু ওখান থেকে চলে গেলেন রামকে নিতে। ওইখানে একজন ভক্ত ছিলেন, নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী, পরবর্তী নাম হয়েছে নৃসিংহানন্দ ব্রহ্মচারী। আর উনি ধ্যানে মহাপ্রভু রাস্তা করলেন। মহাপ্রভু নবদ্বীপ থেকে রামকেলি হয়ে কানার নার্সলা হয়ে বৃন্দাবনে যাবেন, আর ভক্ত কি করছেন, ধ্যান করে মহাপ্রভু রাস্তা করছেন। সুন্দর রাস্তা, যে রাস্তায় শুধু ফুলের পাপড়ি বিছানো থাকবে, ফুলের বোটা থাকবে না, বোটা হলে তো পায়ে লাগবে। এই জন্য মহাপ্রভুর চরণ চিন্তা করে করে মহাপ্রভুর জন্য রাস্তা করছেন। সমস্ত রাস্তায় রাস্তায় ফুলের পাপড়ি থাকবে, নরম পাপড়ি, সেই ফুলের পাপড়ি দ্বারা পুরো রাস্তা বিছানো থাকবে। রাস্তার পাশে পাশে বড় বড় গাছ থাকবে যা রাস্তায় চলার পথে মহাপ্রভুকে ছায়া দেবে। রাস্তার পাশে পাশে সুন্দর পুষ্করণী থাকবে, আর পুষ্করণীতে সুন্দর রাজহংস কেলি করবে। এইরকম একটা মনোময় রাস্তা করছে কে, নৃসিংহানন্দ ব্রহ্মচারী, প্রদ্যুম্ন ব্রহ্মচারী, পরবর্তী তার নাম হয়েছে নৃসিংহানন্দ ব্রহ্মচারী। প্রদ্যুম্ন ব্রহ্মচারী নাম আগে ছিল, নৃসিংহা ব্রহ্মচারী নাম প্রভু পরে তো থইল, মহাপ্রভু তার নাম নৃসিংহানন্দ ব্রহ্মচারী থইলেন। কেন থইলেন, নৃসিংহদেবের ভক্ত ছিলেন সেই জন্য নৃসিংহানন্দ। ধ্যান করছেন, আবার যেখানে রাধা মাধবের পিছনে ওই ছবি আছে, হ্যাঁ, মহাপ্রভু রাস্তা দিয়ে চলছেন, একজন ব্রহ্মচারী ধ্যান করে রাস্তা তৈরি করছেন। আর এইরকম ধ্যান করে করে যখন রাস্তা তৈরি করছেন, রাস্তা তৈরি করে করে তিনি যখন কানার নাটশালা পর্যন্ত নিয়ে গেলেন, তারপরে সেই বিহার হয়ে বৃন্দাবনে ওইদিকে প্রবেশ করবেন, কিন্তু কি ধ্যান আর এগোচ্ছে না, কানার নাটশালাতে আর এগোচ্ছে না, ধ্যান যত চেষ্টা করছে ধ্যান আর এগোচ্ছে না। তখন উনি ধ্যান ভঙ্গ করে সবাইকে বললেন, মহাপ্রভু এ যাত্রায় তিনি বৃন্দাবনে যাবেন না, কানার নার্সালা থেকে ফিরে আসবেন, দেখবে পরে বুঝবে কত ওনাদের পাওয়ার, মহাপ্রভু কোথায় যাবেন সব। তা ঠিক মহাপ্রভু বৃন্দাবন থেকে নবদ্বীপ থেকে যাত্রা শুরু করলেন। যাত্রা শুরু করে প্রথমেই গেলেন কানাইয়ের রামকেলিতে গেলেন, মালদা জেলায় রামকেলি গ্রাম, সেখানে মহাপ্রভু অবস্থান করলেন। আর রাজার যে কোতোয়াল, আমরা যাকে পুলিশ কমিশনার বলি, তখনকার বলা হতো রাজার কোতোয়াল, কোতোয়াল এসে রাজাকে বলছে, রাজা এক অদ্ভুত দৃশ্য কথা, আপনার দেশে এক অদ্ভুত, বলছে কি, সে কেমন তাকে দেখতে বলো বলো, বর্ণনা করো কি খবর, সে কেমন দেখতে। তিনি তখন কোতোয়াল সেরকম ভাবে বর্ণনা করছেন, আমি একটু আপনাদের সামনে জাস্ট চৈতন্য ভাগবত থেকে মহাপ্রভুর রূপের একটু বর্ণনা দিই, কারণ অ্যাজ ইট ইজ আমার দেওয়ার প্রতি খুব লোভ আসলো, তাই জন্য আমি বললে শর্টে হবে, সেই জন্য অ্যাজ ইট ইজ। মুসলমান কোতোয়াল সে রাজাকে মহাপ্রভুর কথা বলছে, কি বলছে, রাজা বলে, কহো কহো সন্ন্যাসী কেমন, কি খায় কি নাম, কইছে দেহের গঠন। কোতোয়াল বলে, শুনহ গোসাই, এমত অদ্ভুত কবু দেখি শুনি নাই। কোতোয়াল মুসলমান, সে মুসলমান রাজাকে বর্ণনা দিচ্ছে যে আমি এইরকম কোনোদিন শুনিনি, কোনোদিন দেখিনি। সন্ন্যাসী শরীরে সৌন্দর্য দেখিতে, কামদেব সমহেন না পারে বলিতে। তার সন্ন্যাসীর দেহ এত সুন্দর, কামদেবও পরাস্ত হয়, কামদেব নিজেই বর্ণনা করতে পারবে না। জিনিয়া কনক কান্তি প্রকাণ্ড শরীর, কাঁচা সোনার মতন সুন্দর আজানুলম্বিত দেহ, প্রকাণ্ড শরীর, আজাল লম্বিত ভুজ নাভি সুগভীর, নাভি থাকবে সুগভীর, মহাপুরুষের লক্ষণ এটা। সিংহগ্রীব গজ স্কন্দ কমল নয়ান, কোটি চন্দ্র সে মুখের না করি সমান। সিংহগ্রীব ঘাড় হচ্ছে সিংহর মতো, আর হাতির মতো স্কন্দ কাত, আর কমল নয়ন পদ্ম ফুলের মতো নয়ন, আর কোটি চন্দ্র সে মুখের তুলনা হয় না। আগে যেরকম বলেছিলাম কোটি চন্দ্র নহে এক নখের সমান, এখানে আবার তুলনা দিচ্ছে কোটি চন্দ্র সে মুখের না করি সমান। সুরঙ্গ অধর মুক্তা জিনিয়া দশন, সুরঙ্গ অধর, অধর ঠোঁট সুন্দর, আর মুক্তার মতন তার দাঁত, কাম সরাসন যেন ভ্রুভঙ্গি পঙ্কন, সুন্দর সুপিন বক্ষে লেপিত চন্দন, মহাকটি তটে শোভে অরুণ বসন, অরুণ কমল যেন চরণ যুগল, দশ নখ যেন দশ দর্পণ নির্মল, দশটা নখ যেন দশটা দর্পণের মত। কোন বা রাজ্যের কোন রাজার নন্দন, জ্ঞান পাই ন্যাসি হই করয়ে ভ্রমণ, নবদীপ নবনীত হইতে ও কমল সর্বঙ্গ, তাহাতে অদ্ভুত শুন আছাড়ের রঙ্গ। মনে আছে কোন রাজা বৈরাগ্য পেয়ে, রাজার ছেলে বৈরাগ্য পেয়ে সাধু হয়ে গেছে, আর শরীর হচ্ছে কি বলে নবনীর থেকেও কমল, মাখনের থেকেও নর, কিন্তু আছাড় খাচ্ছে, হরিনামে আছাড় খাচ্ছে, কিন্তু শরীরে কিছু হচ্ছে না। তাহাতে অপ্রশ্ন এক দণ্ডে পড়েন আছাড়, শত শত এক দণ্ডের ভিতর শত শতবার আছাড় খাচ্ছে। পাষাণ ভাঙ্গে তবু অঙ্গে নহে ক্ষত, পাষাণ ভেঙে যাচ্ছে কিন্তু শরীরে একটুও কোনো ক্ষত হচ্ছে না, আবার শরীরটা মাখনের মতো নর। নিরন্তর সন্ন্যাসীর ঊর্ধ্ব রোমা বলি, পনসের প্রায় অঙ্গে পুলক মন্ডলী, পনস মানে কাঁঠালের যেমন সুচালো সেরকম শরীরের সব অঙ্গ সব লঙ্কূপ এরকম হয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে সন্ন্যাসীর হেনকম্প হয়, সহস্র জনেও ধরি বারে শক্তি নয়, দুই লোচনের জল অদ্ভুত দেখিতে, কত নদী বয়ে হেন না পারি কহিতে, কখন বা সন্ন্যাসীর হেন হাস্য হয়, অট্ট অট্ট দুই প্রহরেও ক্ষমা নয়, কখন মূর্ছিত হয় শুনিয়া কীর্তন, সবে ভয় ভয় পায় কিছু না থাকে চেতন, বাহু তুলি নিরন্তর বলে হরি হরি নাম, ভোজন শয়ন আর নাচি নাহি কিছু কাম, চতুর্দিকে থাকি লোক আইসে দেখিতে, কাহার না লয় চিত্তে ঘরেতে যাইতে। হাজার হাজার লোক মহাপ্রভুকে দেখার জন্য আসে, একবার কেউ যদি দেখবে কেউ আর ঘরে ফিরে যায় না, আচার খাচ্ছে এক এক প্রকারে শত শত আচার, কিন্তু শরীরে কোনো ক্ষতি হচ্ছে না। হাজার হাজার লোক তার পিছনে ধাবিত হচ্ছে। মহাপ্রভু আসলে যখনই চলতেন কি করতেন, যেখানে চরণ রাখতেন চরণ ধুলি নেওয়া নিষেধ ছিল, চরণ থেকে ধুলি নেওয়া, কিন্তু হাজার হাজার ভক্ত কি করত, মহাপ্রভু রাস্তা থেকে চরণটা উপরে তুলে আর এক জায়গায় নিলে সঙ্গে সঙ্গে যে জায়গায় চরণ রেখেছিল সেখান থেকে ধুলো নিচ্ছে, আর সব গর্ত হয়ে যাচ্ছে, পুরো গর্ত, এ পা উঠালে একটা গর্ত, আর এক পা উঠালে আর একটা গর্ত, এরকম যত চলছে পিছনে পিছনে গর্ত হয়ে যাচ্ছে। পিডাব্লিউডির অবস্থা কেমন হবে, এইভাবে বর্ণনা দিচ্ছেন, বলছে যদি একবার তার দিকে চোখ দেওয়া যায় আর চোখ আর ফিরানো যায় না। এইভাবে কে বর্ণনা করলেন, কোতোয়াল, কোন রাজা কে জানেন, নবাব হুসেন শাহ, মুসলমান নবাব, যে সনাতন গোস্বামীকে নিয়ে যেতে চাইছিল উড়িষ্যায় মন্দির ভাঙার জন্য, এই মুসলমান রাজা কোতোয়ালের কাছ থেকে শুনছে। তখন এই কোতোয়ালের কাছে বলছে আপনার অনেক ভাগ্য, আপনার দেশে এরকম এক সন্ন্যাসী এসেছে। কিছুক্ষণ পরে এই রাজা হোসেন শাহ, তিনি ওনার মন্ত্রী ছিলেন, একজন হিন্দু মন্ত্রী কেশব খান, তাকে ডেকে জিজ্ঞাস করছে, হে কেশব বলতো এই সন্ন্যাসী কেমন? তখন কেশব ভাবছে, আরে মুসলমান, এ আবার সন্ন্যাসীর কথা জিজ্ঞাস করছে, আর ওর যদি সঠিক কথা বলে দেব তাহলে তো ওর পিছনে লেগে যাবে, কোথায় কি সর্বনাশ করবে মহাপ্রভুর। এই জন্য কেশব খান কি বলছে, না রাজা সেরকম চিন্তার কারণে ভিখারি সন্ন্যাসী, কাজ নেই কর্ম নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর দুই একজন ভিখারি তার সঙ্গে, কিছু চিন্তা করবেন। রাজা কি বলছে, খবরদার কেশব এরকম ভিখারি বলবে না, মহা অপরাধ হবে, তাকে যদি ভিখারি বলো মহা অপরাধ হবে। দেখো তোমরা আমার রাজ্যে চাকরি করো, আমি রাজা, আমার রাজ্যে চাকরি করো, কালকে যদি তোমাদের বলবো আর বেতন দেব না, তোমরা কালকে আসবে আমার রাজ্যে কাজ করতে? বলছে না, আমি রাজা, আমার কথাই তোমরা পালন করো না। আর সেই সন্ন্যাসী লাখ লাখ লোক যার পিছে ঢায়, চৈতন্য ভাগবত বর্ণনা করা আছে, বিনা বেতনে লক্ষ লোক যার পিছে ধায়, আমরা যাকে আল্লাহ বলি, হিন্দুরা যাকে কৃষ্ণ বলে, ভগবান বলে, উনি হচ্ছে সেই হরিব। খবরদার ভিখারি বলবে না, এরকম রাজা বললেন কেশব খান। কিছুক্ষণ পরে ওনার যে দুইজন মন্ত্রী ছিলেন, কে, দবির খাস সাকর মল্লিক, পরবর্তীকালে যার নাম হয় রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, দবির খাস সাকর মল্লিককে জিজ্ঞাস করছে, বলতো ওই সন্ন্যাসীর খবর কি, শুনেছি একজন সন্ন্যাসী এসেছে। ওনারা দুইজন বলছেন, হে রাজা, আপনি তো রাজা, রাজা মানে ভগবানের প্রতিনিধি, আর ভগবানের প্রতিনিধি আপনি বলুন কে উনি, আপনি তো সব জানার কথা। তবে হ্যাঁ, আমরা বলছি যার জন্য আপনি রাজা হয়েছেন, যে আপনাকে রাজ্য দিয়েছে, সেই স্বয়ং ভগবান আপনার রাজ্যে এসেছে, আপনার মহাভাগ্য, তিনি এসেছেন, আর তিনি গোসাই হয়ে আপনার রাজ্যে এসেছেন, আপনার ভাগ্য। কেশব খান কি করেছেন, দুইজন ব্রাহ্মণকে পাঠিয়েছেন কার কাছে, মহাপ্রভুর কাছে। মহাপ্রভু রামকেলিতে আপনারা যাবেন, যে একটা কদম গাছ আছে, কেলি কদম্ব গাছ, সেখানেই উনি নিত্যানন্দ প্রভু, হরিদাস সবাইকে নিয়ে কীর্তন করছিলেন, দিনের পর দিন একই জায়গায় কীর্তন করছেন। আর এই কেশব খান দুইজন ব্রাহ্মণকে দিয়ে পাঠিয়েছেন, যাও এই সন্ন্যাসীকে বলো এই যবন রাজ এখানেই থাকে, আর তার কাছে এখানে থেকে কি লাভ, উনি অন্য জায়গায় চলে যান, উনি যান অন্য জায়গায় চলে যান। দুইজন ব্রাহ্মণ এসেছে বলার জন্য, বলবে কি করে, টাইম পেলে তো বলবে, মহাপ্রভু ভক্তরা এক মুহূর্ত সময় নষ্ট নয়, শুধু হাত তুলে নাচছে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করছেন, তারা ঠাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কিছু বলবে, বলতে পারছে না। কিছুক্ষণ পরে দেখছে আর হচ্ছে না, তখন একজন ভক্তকে ডেকেছেন, শুনুন মহাপ্রভুর সঙ্গে যারা ভক্ত একজনকে ডেকেছেন, বলছেন আমাদের হিন্দু মন্ত্রী তিনি খবর পাঠিয়েছেন মহাপ্রভু যেন এখান থেকে চলে যায়, কারণ এখানে যবনরাজ বাস করছে, তো কখন কি করে, তাই শুনে ভক্তরা একটু ভয় পেয়ে গেছে, একটু চুপচাপ দাঁড়িয়ে আছে আর কীর্তন করছে না, মহাপ্রভু কীর্তন করে যাচ্ছে, মহাপ্রভু এক মুহূর্ত সময় বিরাম নেই, শুধু হরিনাম করছে, করতে করতে দেখছে ভক্তরা চুপচাপ হয়ে গেছে, জিজ্ঞাস করছে কি হয়েছে, হরিনাম বন্ধ কেন? না, এরকম মুসলমান রাজার যে মন্ত্রী, হিন্দু মন্ত্রী, তিনি খবর পাঠিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য। বলছে কেন, বলছে রাজা তো দুর্বৃত্ত, মুসলমান কখন কি করে? বলছে আরে তোমরা কি ভয় পাচ্ছ? এই জগতে কতজন আছে আমাকে দেখতে চায়? আমি তো সবাইকে দেখতে চাই, কিন্তু জগতের কি ভাগ্য, সবার ভাগ্য হয় আমাকে দেখতে চাইবে? আর আমি যদি কারো মুখে কোনো কথা বলাই সে তো কিছু বলে, আমি যদি বলতে না দেই কেউ কথা বলতে পারে না। রাজার মুখে কিছু কথা বললে তো আমি বলাবো, আমি যদি রাজাকে কিছু অর্ডার না দিই, কিছু বলতে না অনুমোদন দিই, সে বলতে পারবে? তোমরা ভয় পাচ্ছ কিসে? স্বয়ং ভগবান আমাদের সঙ্গে আছে, হরিনাম হরিনাম করো। আবার সবাই কীর্তন শুরু করলো, দিন রাত কীর্তন করছেন। গভীর রাত্রে তিনজন এসেছেন, দবির খাস, সাকর মল্লিক আর ভাই অনুপম, তিনজন এসেছেন মহাপ্রভুকে দূর থেকে প্রণাম করছেন। যখন দূর থেকে প্রণাম করছেন, মহাপ্রভু দেখে, তিনজনকে দেখে বলে আরে আরে আমি তো তোমাদের জন্য এই রামকেলিতে আছি। লোকেরা বলছে মহাপ্রভু একই জায়গায় কেন দিনের পর দিন একই জায়গায় আছে? ভক্তরা কেউ জানে না আমি কেন এই জায়গায় অপেক্ষা করছি। আসো আসো কাছে আসো, আমরা আমি শুধু পুরী ধাম থেকে ছুটে এসেছি শুধু তোমাদের জন্য। আসলে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে পুরীতে গিয়েছেন, আর এই দুইজন দবির খাস সাকর মল্লিক, যাদের আগের নাম ছিল অমর আর সন্তোষ, দুইজন নাম ছিল, আমার এবার সৌভাগ্য হয়েছে বাংলাদেশ যাত্রায় তাদের আবির্ভাব স্থল বরিশালে, সেখানে আমরা দর্শন করেছি। তবু দুঃখের বিষয়, জায়গাটা মুসলমানরা দখল করেছে। তা আমরা বললাম, আমি সাজেশন দিলাম, মুসলমানদের বলো বাবা তোমরা এই জায়গায় থেকে কি করবে, এর থেকে বেশি দাম দেবো, তোমরা পাশে জমি কেন, এই জায়গাটা ছাড়ো, আমরা এখানে সারা পৃথিবীর মানুষ আসবে, এখানে সড়ক গোস্বামীর তিনজন গোস্বামীরই জন্মস্থান হচ্ছে সেইখানে বরিশালে। তা চেষ্টা করছে ওখানে, আমি জানি না, আসার সময় একটা ভাঙা ইট নিয়ে এসেছিলাম, কোথায় থেকে গেছি জানি না। তা সেখানে সব কিছুই পবিত্র, তাদের আবির্ভাব স্থল। তাই পরবর্তীকালে ওনারা রামকেলিতে আসেন, সেখানে বসতি স্থাপন করেন পরবর্তীকালে, এবং রামকেলি রাজার যে হোসেন শাহের মন্ত্রী হন সনাতন। তা এই দুইজন আসলে রাজার আন্ডারে চাকরি করে অলমোস্ট মুসলমান হয়ে গেছিলেন, আর ওনারা দৈন্য পত্র লিখেছেন পুরীতে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু আপনি নবদ্বীপে জগাই মাধাইকে উদ্ধার করেছেন, কিন্তু জগাই মাধাই উদ্ধার করা এত বড় কৃতিত্বের নয়, এতে আপনার পতিত পাবন নাম সার্থক হবে না, আপনি যদি আমাদের মতন অধম পতিতকে উদ্ধার করেন তাহলে আপনার পতিত পাবন নাম সার্থক হবে। আমরা জগাই মাধাই থেকে অধম, জগাই মাধাই পাপি ছিল কিন্তু ওরা ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিল, ওরা ধামে জন্মগ্রহণ করেছিল, ওরা অনেকটা ভালো। আর আমরা যারা গো ব্রাহ্মণকে কি বলে বিরোধী, সেই রকম যবনের সঙ্গে আমাদের বাস, আমরা কত পতিত, আমার পুরো হিন্দু কালচার জলাঞ্জলি চলে গেছে। আপনি আমাদের কৃপা করুন, আমাদের কৃপা করে এই জায়গা থেকে আপনি উদ্ধার করুন, এইভাবে দৈন্য পত্র লিখেছেন। মহাপ্রভু বলছেন তোমাদের দৈন্য পত্র শুনে আমার হৃদয় ফেটে যাচ্ছিল, আর সেই জন্য থাকতে না পেরে তোমাদের জন্য আমি ছুটে এসেছি। আসলে আমাদেরও দৈন্য পত্র লিখতে হবে মহাপ্রভুর কাছে, মহাপ্রভু তখনই সাড়া দেবে যদি ভিতর থেকে কেউ দৈন্য পত্র লিখতে পারে। দৈন্য পত্র মানে কি, লোক দেখানো না, ভিতর থেকে মনে করা যে আমি সত্যিকারে অধম। আমার মনে আছে একজন মহারাজ লেকচারে বলছেন, আসলে আমরা অধম কিন্তু আমরা নিজেরা ভাবি না আমরা অধম, এই জন্য আমরা কৃপা পাই না। মহাপ্রভু এসেছেন পতিতকে উদ্ধার করতে, আমি কি পতিত নই? 100% পতিত, কিন্তু আমি মনে মনে ভাবি না আমি যে পতিত। যেদিন আমার ভাব আসবে যে আমি সত্যিকারে পতিত, সেদিন মহাপ্রভু এসে উদ্ধার করবে। পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাই দেয়া। হৃদয় থেকে এই মনোভাব নিতে হবে যে আমি সত্যি পতিত। রূপ গোস্বামী সনাতন গোস্বামী অত বড় পদের অধিকারী ছিলেন, নবাব হোসেন সাহেব বাংলার সম্রাট, তার প্রধানমন্ত্রী, তার অর্থমন্ত্রী, কত বড় উচ্চের পদ চিন্তা করা যায়। অ্যাকচুয়ালি মুসলমান রাজা তো সবসময় এনজয় করতেন, রাজ্য চালাতেন এই দুইজন, এবং ওনারা বাংলা ভাষায় বিরাট দখল ছিল, সংস্কৃত ভাষায় বিরাট দখল ছিল, এমনকি আরবি ফার্সি ভাষাতেও দখল ছিল, এত বড় জ্ঞানী। আপনারা এখনই যদি ওনাদের বই পড়বেন সংস্কৃত, এখনই বড় বড় পণ্ডিতরাই দাঁত ভেঙে যাবে তাদের পড়তে পারে। কত বড় জ্ঞানী, কত বড় পণ্ডিত, আর কত উচ্চ পদের অধিকারী তারা, আর কত তার দৈন্য চিন্তা করো। দিনেরে অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের ব্রাহ্মণ কুলের পণ্ডিতের বড় অভিমান, সেই জন্য দৈন্য। আর মহাপ্রভু দৈন্য দেখেই ছুটে চলে আসছে, বলছে লোকেরা ভাবে আমি এই জায়গায় কেন দিনের পর দিন আছি, একটাই শুধু তোমাদের জন্য। তাই আমাদের এই মনোভাব নিতে হবে, সংগ্রাম ফোন অফ করে দাও, পুরো অফ করো। তা আমাদের দৈন্যতা নেই, সেই জন্য আমরা মহাপ্রভুর কৃপা পাই না। মহাপ্রভুর কৃপা পেতে গেলে দৈন্য ভাব, মহাপ্রভু আসে বললে তোমার জন্যই আমরা এসেছি, তোমাদের জন্য। আর দুইজন প্রণাম করলেন, মহাপ্রভু তাদের মাথায় চরণ দিলেন, আর তাদেরকে কৃপা করলেন, তাদের ওইখানে নামকরণও করে দিলেন, রূপ আর সনাতন দুইজনের নামকরণ, আর বল্লভের নাম হলো অনুপম। তিনজনের নামকরণ করলেন আর বললেন তোমরা যত তাড়াতাড়ি পারো এখানে ত্যাগ করে তোমরা আমার কাছে চলে আসো। তখন ওনারা জিজ্ঞাসা করলেন আমরা যতদিন থাকবো এখানে কিভাবে থাকবো। তখন উনি বললেন থাকবে পরবাসিনী নারীর মতন। বুঝছেন, পরবাসিনী নারী, কোনো নারী বিবাহ হওয়ার আগে কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল, বিবাহ হয়ে গেছে অন্যত্র, আর সেই স্বামীর কাছে যে আচার আচরণ সব কিছু ঠিক করে, কিন্তু মনটা থাকে সেই পর পুরুষের প্রতি, ও একে বলায় পরবাসিনী নারী। ঠিক সেরকম মহাপ্রভু বলছেন আমাদেরও সংসারে থাকতে হবে এই পরবাসিনী নারীর মতন। আমাদের হয়তো এই সংসারে থাকতে হচ্ছে, কিন্তু মনটা ফেলে রাখতে হবে কোথায়, পর পুরুষের প্রতি না, পরম পুরুষের প্রতি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ, তার প্রতি মনটা। এইভাবে উপদেশ দিয়ে মহাপ্রভু ওখান থেকে কানার নার্সালায় চলে গেলেন। ওই রাস্তায় যেতে যেতে লাখ লাখ লোক মহাপ্রভুর পিছনে। মহাপ্রভু যখন কানার নার্সালায় গেলেন, অবশ্যই রামকেলিতে থাকতে সনাতন গোস্বামী মহাপ্রভুকে একটা কথা বলেছিলেন, মহাপ্রভু আপনি তো বৃন্দাবনে যাবেন, কিন্তু এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া, এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়, এই কথাটা বলেছিলেন। আর মহাপ্রভু যখন রামকেলিতে গেলেন, রামকেলিতে গিয়ে দেখছেন ওনার সঙ্গে হাজার হাজার লোক, রামকেলি কানার নার্সালায় যখন গেলেন, রামকেলি থেকে কানার নার্সালায় গেলেন, কানার নার্সালায় সুন্দর জায়গা। আপনারা কেউ কানার নার্সালায় গিয়েছেন, কারা কারা গিয়েছেন হাত তুলুন দেখি, সবাই একবার যেতে পারেন, খুব সুন্দর জায়গা, ভালো জায়গা। কানায়ের নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান, তমাল শ্যামাল এক বালক সুন্দর, নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর, হাতেতে মোহনবাসী পরম সুন্দর, চরণে নূপুর শোভে অতি মনোহর। আমার সমীপে আইল হাসিতে হাসিতে, আমা আলিঙ্গিয়া পালাইল কনভিতে। এ মহাপ্রভু যখন গয়া থেকে ফিরার পথে কানান নার্সালায়, আগে বর্ণনা করেছি, এই কানান নার্সালায় কৃষ্ণকে দেখেছিলেন। এই আবার উনি সেই বৃন্দাবনে যাওয়ার পথে সেই কানান নার্সালায় গেলেন, আর সেখানে বৃন্দাবনের ভাব অনেক সময় বর্ণনা করা আছে। কানান নার্সালা হচ্ছে সেই জায়গা ভগবান কৃষ্ণ যখন রাসলীলা করছিলেন, তারপরে হঠাৎ এক সময় সমস্ত গোপীদের ত্যাগ করে রাধারানীকে নিয়ে কোনো একটা নিভৃতি জায়গায় চলে গেছিলেন, সেই জায়গাটা হচ্ছে কানাই নাটশালা। রাধারানীকে নিয়ে এসেছিলেন মহাপ্রভু কানাই নাটশালা গেলেন। অনেক গাছপালা বৃন্দাবনের মতন, পাশে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, কিন্তু এত লোক, হাজার হাজার লোক যাওয়াতে সেই পরিবেশটা নষ্ট হলো। পাখিগুলি সব দৌড়ে দৌড়ে পালালো এত লোকের ভয়ে, গাছপালার ডাল ভেঙে গেল, গাছপালার ক্ষতি হলো, পরিবেশ নষ্ট হলো। এসব দেখে মনে মনে ভাবলেন, সনাতনের মুখে তো ভগবান ঠিক কথা বলেছেন, এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া, এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। তখন উনি ভাবলেন, আমি বৃন্দাবন থেকে ব্যাক করবো, ওই কানার নার্সালায় থেকে আমি ব্যাক করবো, আর বৃন্দাবনে যাব না। ওখান থেকে কানার নার্সালা থেকে ব্যাক করলেন, আর বৃন্দাবনের দিকে গেলেন না। ফিরার পথে আপনারা জানেন মুর্শিদাবাদের ওইদিকে বর্ডার পার হলে রাজশাহী জেলা, তাই কি না? ওইদিকে রাম মালদা বা বিহারের ওইদিকে বাংলাদেশের রাজশাহী জেলা পড়ে, পদ্মা নদী আছে রাজশাহী জেলা, সেখানে উনি গেলেন, পদ্মা নদীতে স্নান করলেন, আর পদ্মা নদীকে বললেন, হে পদ্মা, আমার একজন পরম ভক্ত এখানে আসবে আর তোমার নদীতে স্নান করবে, আমি তার জন্য কৃষ্ণ প্রেম রেখে যাচ্ছি, তার জন্য কৃষ্ণ প্রেম রেখে যাচ্ছি, সেই জন্য সেই জায়গা আমরা দর্শন করার সুযোগ হয়েছে, দর্শন করেছি, সেটা হচ্ছে প্রেমতলি, যেখানে মহাপ্রভু প্রেম রেখে এসেছিলেন। বলেন, আমার এক ভক্ত, তার নাম হবে নরোত্তম, সে আসবে, আর এসে তোমার নদীতে যখন স্নান করবে, তুমি তাকে এই কৃষ্ণ প্রেম দিয়ে দিও। পদ্মা নদী বলছেন, হে প্রভু, এই নদীতে তো অনেকেই স্নান করে, কে নরোত্তম আমি কি করে বুঝবো? বলছে, বুঝতে তোমার কষ্ট হবে না, সেই নরোত্তম এসে যখন তোমার নদীতে স্নান করবে, তুমি তার স্পর্শে নিজেই তুমি কৃষ্ণ প্রেমে আন্দোলিত হতে থাকবে, তোমার নদীতে তরঙ্গ উঠবে, তখন বুঝতে পারবে এই সেই নরোত্তম, তাকে তুমি এই কৃষ্ণ প্রেম দিয়ে দিও। মহাপ্রভু দেখুন পরবর্তী জেনারেশনের জন্য, নরোত্তমের জন্য কৃষ্ণ প্রেম রেখে গেলেন। ওখান থেকে চলে আসলেন আবার শান্তিপুরে, ওখান থেকে শান্তিপুরে আসলেন অদ্বৈত আচার্যের বাড়িতে, আবার প্রায় 10 দিনেরও অধিক ওখানে অবস্থান করলেন, শচী মাতা রান্না করলেন। আর এই রান্নার জায়গায় কিছু বর্ণনা আছে, আমি ভাবছিলাম ডিটেলস আপনাদের শোনাবো, কিন্তু সময় নেই, আমাদের এগোয় যেতে হবে। ওখানে শচী মাতা প্রায় 20 রকমের শাক রান্না করেছিলেন। কত রকম? ছানার সবজি না, 20 রকমের শাক। আর মহাপ্রভু এই শাক দেখেই এত আনন্দ হয়েছে, শাকের প্রশংসা করতে শুরু করেছেন, শাক দেখেই বলছেন, এই তো অচ্যুতানন্দ শাক, কচু শাক, এ খেলে কৃষ্ণ প্রেম হয়। কচু শাক খেলে কি হয়? প্রেম, কৃষ্ণ প্রেম হয়। এই তো হেলাঞ্চা শাক, আর হেলাঞ্চা শাক খেলে নিরোগ হওয়া যায়। আমি বলছি না, মহাপ্রভু চৈতন্য ভাগবতে বলছেন। আর পটল শাক, পটল শাক খেলে সাধু সঙ্গে, জন্ম জন্মান্তরে সাধু সঙ্গে বাস হয়। কুড়ি রকম শাকের ভিতরে এই 3টে শাকের গুণগান উনি করলেন, পঞ্চমুখী শাকের গুণগান করলেন। তা কচু শাক, হেলাঞ্চা শাক, পটল শাক, পটল শাক চেনেন তো সবাই, পটলের মূলটা খাবেন না কিন্তু, তাহলে পটল তুলতে হবে, শাক খেতে পটল বাইরে যেটা। আবার বলবো শুনবেন, মনে থাকবে কচু শাক কৃষ্ণ প্রেম হয়, মনে আছে? হেলাঞ্চা শাক নিরোগ হওয়া যায়, আর পটল শাক জন্মে জন্মে সাধু সঙ্গে বাস হয়। মহাপ্রভু নিজের মুখে কথা, হরি বল হরি বল হরি বল। আর সাধুরা খেলে খেতে গেলে খালি দেখবে ছানার সবজি, ছানা দিয়ে কত কিছু। হ্যাঁ, আমের লীলা মনে করে দিয়েছেন, ঠিক আছে। আমের লীলা, আমের সময় আমি বলেছিলাম মনে থাকলে দুটো আমের লীলা বলবো মহাপ্রভু, সেটা আমি মনে করে দিলাম। শাকের কথা বর্ণনা করলেন, গুণগান করলেন মহাপ্রভু, খুব শাকের প্রশংসা করলেন। শচী মাতা নিজের হাতে রান্না করেছে। মহাপ্রভু চারটে জায়গায় সব সময় থাকেন, চারটে জায়গায় মহাপ্রভু সব সময় আছে। একটা হচ্ছে শ্রীবাস অঙ্গনে, আর একটা হচ্ছে রাঘব ভবনে, আর নিত্যানন্দের নর্তনে কীর্তনে, আর শচী মাতার রন্ধনে। শচী মাতা যখনই রান্না করতেন মহাপ্রভু এসে খেতেন, মহাপ্রভু যখন পুরীতে থাকতেন তাও এসে প্রত্যেক দিন শচী মাতার রান্না খেতেন। আর শচী মাতা ভাবতেন মনে হয় ভোগ লাগে, মনে হয় রান্না করিনি, মহাপ্রভুকে প্লেট দিচ্ছে ভোগ লাগাচ্ছে, মানে মহাপ্রভু নিজে এসে খাচ্ছেন দেখছেন, খাওয়া শেষে চলে গেলে ভাবে মনে হয় স্বপ্ন দেখেছি মনে হয়, অথবা মনে হয় থালায় বাড়তেই ভুলে গেছি, আবার এরকম স্বপ্ন মনে করে। মহাপ্রভু শান্তিপুর থেকে আবার চলে গেলেন চৈতন্য ডোবা, চৈতন্য ডোবায় অবশ্য আসার পথে গিয়েছিলেন, সেখানে চৈতন্য ডোবায় যেখানে মহাপ্রভুর গুরুদেবের বাড়ি, ঈশ্বর পুরিপাদের আবির্ভাব স্থল হচ্ছে হালি শহর। হালি শহর, হালি শহর হচ্ছে যেখানে ঈশ্বর পুরিপাদের আবির্ভাব স্থল। তা সেইখানে যখন এসেছেন গুরুদেবের আবির্ভাব স্থল, সঙ্গে সঙ্গে প্রণাম করেছেন সেই জায়গায়, প্রণাম শুধু করেননি, সেখানকার মাটি তুলে নিয়েছেন ব্যাগে করে। মহাপ্রভুকে মাটি তুলতে দেখেছেন, সব ভক্তরা সেখান থেকে মাটি তুলছে, আর তুলতে তুলতে সেখানে একটা পুকুর হয়ে গেছে, সেই পুকুরের নাম হয়েছে চৈতন্য ডোবা। এখনো যদি আমি রাস্তায় বললাম সব পুকুর হতে হতে গেছে, কিন্তু এখনো একটা পুকুর নিদর্শন এখনো পাবেন, পরে আবার সেটাও বুঝে যাবে কিনা জানি না, কিন্তু এখনো তো চোখে দেখার মতন একটা ডোবা আছে চৈতন্য ডোবা। দেখতে চাইলে হালি শহরে যেতে হবে, আপনাদের জেলাতেই, কোনো অসুবিধা নেই। সেটা ওখান থেকে, আর শিবাস ঠাকুর যখন মহাপ্রভু শিবাস ঠাকুরের গৃহে কীর্তন করতেন নর্তন করতেন, আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেছেন, তখন শিবাস ঠাকুরও মনের দুঃখে এই নবদ্বীপ ত্যাগ করে চলে গেছে। বর্ণনা করা আছে নিত্যানন্দ প্রভু যখন চলে গেলেন, সেখানকার মানুষ হাহাকার করতে লাগলো, অনেকেই একচক্রা ধাম থেকে চলে গেছিলেন। যখন জাহ্নবা মাতা পরবর্তীকালে এসেছিলেন বীরচন্দ্রপুর একচক্রা ধামে, একজন বুড়ো খুনখুনে সে একটা তেঁতুল গাছের পাশে বসেছে, তাকে সব বর্ণনা করছেন, এই সেই জায়গা, এই সেই নিত্যানন্দ। আর নিত্যানন্দ চলে যাওয়ায় সব গ্রামবাসীর হাহাকার হয়ে গেছে, কেউ আর এই জায়গায় থাকতে চায় না চলে। ঠিক সেরকম মহাপ্রভু যখন সন্ন্যাস করে নবদ্বীপ থেকে চলে গেছেন, নবদ্বীপ থেকে যখন চলে গেছেন, তখন শিবাস ঠাকুর মহাপ্রভুর বিরহে কাতর হয়ে তিনি নবদ্বীপ ছেড়ে চলে গেলেন, তিনি যে হালি শহরে থাকলেন। আর মহাপ্রভু শান্তিপুর থেকে পুরীধামে ফেরার সময় ওই শ্রীবাস ঠাকুরের বাড়িতে আসলেন। চৈতন্য ভাগবতে সুন্দর বর্ণনা করা হচ্ছে কিভাবে শ্রীবাস ঠাকুর ধ্যান করছেন, কার ধ্যান করছেন, মহাপ্রভুর ধ্যান করছেন। শ্রীবাস ঠাকুর ধ্যান করছেন আর চোখ যখন খুলেছেন যার ধ্যান করছে তাকেই সাক্ষাৎ দেখতে পেয়েছে। হরি, আমরা যদি কোনোদিন এরকম হয়, হ্যাঁ বসে বসে ধ্যান করছি, হে মহাপ্রভু কত সুন্দর আপনাকে দেখতে, সুন্দর সিংহগ্রীবা, সিংহ গজ স্কন্দ সুন্দর, হ্যাঁ সেটা চিন্তা করি, চাচর চিকন রূপ এরকম চিন্তা করছেন আর চোখটা খুললেন সামনে যদি দেখতে পাওয়া যায় কেমন হবে। স্মরণের মাধ্যমে ভগবান প্রকটিত হবেন, স্মরণ করলেই ভগবান, স্মরণ ভগবানকে স্মরণ করলে হৃদয় পরিশুদ্ধ হয়ে যায় আর যখন শুদ্ধ হয় সেই জায়গায় ভগবান এসে প্রকট হয়ে যায়। ভগবান আর বসবেন কোথায়, শুদ্ধ জায়গা যেখানে সেখানে এসে প্রকট হয়ে যায়। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব। ভগবান কোথায় থাকেন, ভক্তদের হৃদয়ে থাকেন। কেন থাকেন, সেই জায়গাটা খুব শুদ্ধ তাই তো সেখানে থাকেন। সেই জায়গায় যদি কাম ক্রোধ লোক নোংরা থাকবে সেখানে ভগবান আসবে না, জায়গাটাকে পরিষ্কার। শ্রীবাস ঠাকুর ধ্যান করছেন আর চৈতন্য ভাগবতে উল্লেখ করা আছে ধ্যান করেছেন আর চোখ খুলে যাকে ধ্যান করলেন সেই প্রকট হয়েছে। মহাপুরুষ বলছে হরি বল হরি বল হরি বল। শ্রীবাস ঠাকুর খুব খুশি মহাপ্রুকে সাক্ষাৎ দর্শন করতে পেরে। আপনারা শুধু মহাপ্রভুর নাম বলছেন তাই আপনারা কত খুশি হয়ে যাচ্ছেন, তাই কি না? হ্যাঁ, মহাপ্রভুর নাম বললেই মুখে হাসি এসে যাচ্ছে, আর মহাপ্রভুকে দেখতে পেলে কত হাসি আসতো, হাসি আর থামত না। যেমন আমি বর্ণনা করেছেন বিজয় মহাপ্রভুর স্পর্শ পেয়েছে, সঙ্গে সঙ্গে সাত দিন সাত রাত খাওয়া দাওয়া বন্ধ করে সব পাগল হয়ে গেছে। মুশকিল, আপনারা যদি পাগল হয়ে যান অসুবিধা, পাগল কেউ হতে চাইবেন না। বৃন্দাবনের একজন গোপী আর একজন গোপীকে বলছে, হে গোপী তুমি যদি তোমার সংসার ছেলে মেয়ে নিয়ে খুব আনন্দে থাকতে চাও তাহলে খবরদার কেশীঘাটের কাছে ত্রিভঙ্গ মূর্তিতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, খবরদার তার দিকে চোখ দিও না, তুমি যদি তার দিকে চোখ দেবে তোমার মহা সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আসবেন হরিকথায় সব ব্যবসা টা মুশকিল হয়ে যাবে, সেই জন্য না এসে ব্যবসা দেখবেন ভালো ভাবে, তাই কিনা? তবে আমরা যদি মহাপ্রভুর মুখাপেক্ষী হই মহাপ্রভু আমার সবটাই দেখবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সামগ্রিক একটা ছোট্ট রিয়েলাইজেশন আমি দেখেছি, আমরা যদিও বলি ন ধনম ন জনম কিন্তু আমাদের ইসকনের ভক্তরা এসেছে ভক্তি জগতে আগের থেকে ক্রমান্বয়ে ধনী হয়ে যাচ্ছে সবাই, হচ্ছে কি না? আমি তো কাউকে দেখি না ভক্তি জগতে আসলে আরো গরিব হয়েছে, কত ভগবানের জন্য সময় দিচ্ছে। কিন্তু ভগবান আসলে ভক্ত কিছু চায় না, কিন্তু ভগবান আবার দিয়ে আনন্দ পেতে চায়। ভগবান দেখে যে আমার জন্য কিছু করছে তার সব দিকটাই সে দেখে না, তাই তো আমি এমন কাউকে আমি দেখিনি যে ভক্তি জগতে এসে তার অর্থনৈতিক অবস্থা আগের থেকে আরো খারাপ হয়েছে, খুব আমার চোখে তেমন পড়েনি। এই জন্য যদিও ভগবান বলছেন আমি সর্বনাশ করি, যে করে আমার আশ তার করি সর্বনাশ, কিন্তু আমার মনে আমরা সর্বনাশটাকে সহ্য করতে পারবো না, তাই দেখবে এত বাচ্চা ছেলে এদেরকে সর্বনাশ করে লাভ নেই, এদেরকে যদি এ যে অবস্থায় আছে এরা তো সেগুলো সহ্য করতে পারবে না, সেই জন্য বাবা এদেরকে তালে তাল মিলে চলি তাদের। হ্যাঁ, সেই জন্য শ্রীবাস ঠাকুর সাক্ষাৎ মহাপ্রভুকে পেয়েছেন। আজ মহাপ্রভু শিবাস ঠাকুরের বাড়িতে কয়েকদিন থাকলেন, প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন। কয়েকদিন থাকার পরে এই শিবাস ঠাকুরকে বলছেন, শিবাস আমি কয়েকদিন তো তোমার বাড়িতে থাকলাম, তোমাকে দেখি না আয় ইনকামের ধান্দায় করো, না কোনো চাকরি করো, না কোনো ব্যবসা করো, না কোনো টাকা পয়সা ইনকাম করো, তোমার সংসার চলে কি করে? বলছে, প্রভু আমার এইসব কাজকর্ম করতে ভালো লাগে না, আমার আপনার নাম করব, হরি নাম করব, আপনার সেবা করবো, এতেই আমার ভালো লাগে। তাহলে শ্রীবাস তোমার যদি সংসারে আয় ইনকাম করতে ভালো না, তাহলে সন্ন্যাসী হয়ে যাও। শ্রীবাস ঠাকুর বলছে, না প্রভু আমি সন্ন্যাসী টন্যাসী হব না। যে সন্ন্যাসী হবে না, আবার একে আয় ইনকামেরও ধান্দা করবে না, সংসার চলবে কি করে? তখন শ্রীবাস এরকম তিনটে তালি দিয়েছে। আর যখন তিনটে তালি দিয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করে, শ্রীবাস তোমাকে জিজ্ঞাসা করলো তোর সংসার চলবে কি করে, আয় ইনকাম না করলে তুমি তিনটে তালি দিয়ে কি বুঝাচ্ছ? সবসময় উনি তিনটে তা সংকেতে কথা বলতেন। অনেক সময় শ্রীবাস ঠাকুর বলছে, আমি তিনটে তালি এই জন্য দিলাম, দেখুন আমার ওই আয় ইনকামে ধান্দায় যেতে ভালো লাগে না, টাকা টাকা করতে আমার ভালো লাগে না, আমি আপনার সেবা পুজো নিয়ে থাকবো, আপনার হরিনাম নিয়ে থাকবো, তাও যদি দেখি একদিন আমাকে না খেয়ে উপবাস থাকতে হচ্ছে, আমি একদিন সহ্য করবো, একটা তালি দিলাম একদিন সহ্য করবো, আমি ওই আয় ইনকামের ধান্দায় যাব না, দ্বিতীয় দিনও আমি ওই পুজো পাঠ নিয়ে থাকবো, দ্বিতীয় দিনও যদি দেখি আমাকে উপবাসই থাকতে হচ্ছে, খাদ্য খাবার জুটছে না, দ্বিতীয় দিনও সহ্য করব, আমি আয় ইনকামের ধান্দায় যাবই না। আর দেখবো যদি তৃতীয় দিনও আমাকে না খেয়ে থাকতে হয়, আপনার নাম গুণগান করে পূজা পাঠ করে তৃতীয় দিন পরপর তিন দিন যদি না খেয়ে থাকতে হয়, তাহলে আমি কি করব, সোজা গঙ্গায় যাব, ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। তখন মহাপ্রচিত করে, না 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 শ্রীবাস গঙ্গায় ঝাঁপ দিতে হবে না, যদি ধনের অধিষ্ঠাত্রী দেবী কোনো কোনো সময় তারও টাকা পয়সার অভাব হতে পারে, এখানে ওখানে ভিক্ষা করতে সেও পারে, তোমার ঘরে কোনো দিন অভাব হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। তাই মহাপ্রভু হচ্ছে সবকিছুর পালনকর্তা, রক্ষাকর্তা। তখন মহাপ্রভু এভাবে শ্রীবাস ঠাকুরের সঙ্গে কথা হলো, কথা হয়ে ওখান থেকে মহাপ্রভু আবার যাত্রা করে তিনি আবার পুরীধামে ফিরে আসে। পুরীধামে এসে ভক্তদের সঙ্গে আলোচনা করছেন যে কিভাবে আমি গেলাম, কানন নাশশালা থেকে ফিরে আসলাম, সব বর্ণনা করছে কোথায় কি হলো। বর্ণনা করতে করতে মহাপ্রভু বলছেন, আমি এবার বৃন্দাবনে যেতে পারলাম না, তার কারণ কি জানো? এই গদাধর, এই গদাধরকে আমি মনে কষ্ট দিয়ে বৃন্দাবনে যেয়েছি, আর এই জন্য আমার এবার বৃন্দাবনে যাওয়া হলো না। যত দোষ নন্দ ঘোষ, গদাধর পায়ে পড়ে বলছে, না প্রভু আপনি স্বতন্ত্র ইচ্ছে। মহাপ্রভু আবার পুরীতে আছেন। তা আমি আর আমরা পুরী ধামে গিয়ে বাকি সব লীলা বলবো, তবে আমি দুটো লীলা, আম লীলা অম্র লীলা, শিবাস অঙ্গনে মহাপ্রভু ভক্তদের নিয়ে যখন কীর্তন করছিলেন, ভক্তদের ক্ষুধা লেগেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা আমের বীজ রোপণ করলেন, সঙ্গে সঙ্গে গাছ হলো, সঙ্গে সঙ্গে আম হলো, সঙ্গে সঙ্গে আম পেকে গেল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু সে আম তুলে ভক্তদের খাওয়ালেন। হরিব, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে আমে কোনো আঠি নেই, কোনো ছোবড়াও বাকল নেই, শুধুই পুরোটাই রস। পিবত ভাগবতম রসমালায়ম, রসমালায়ের মতো মহাপ্রভু। আর মহাপ্রভু সময় ভক্তদের যখনই অসুবিধা হতো আম খেতে পারতেন। এইভাবে আর একটা লীলা হয়েছিল আম ঘাটাতে, নবদ্বীপ মন্ডল পরিক্রমায় আমরা যাই স্বরূপগঞ্জে আম ঘাটাতে, সেখানেও মহাপ্রভু এরকম আম রোপণ করেছেন, সঙ্গে সঙ্গে আম হয়েছে, সঙ্গে সঙ্গে আমের পেকে গেছে আর ভক্তদের সবাইকে আম খাওয়াইছে। এরকম আম আছে আপনাদের দত্তপুকুরে, সেই আম খেলেই কৃষ্ণ প্রেম হয়ে যাবে, তাতে কোনো আঠি নেই, কোনো বাকল নেই। তা মহাপ্রভুর সঙ্গে থাকলে অভাব কিছু হবে না, স্বভাব যদি ঠিক থাকে অভাব হবে না, হবে? রাজা রাজরারা যে ভালো ভালো প্রসাদ খেতে পায় না, মহাপ্রভুর ভক্ত হতে পারিনি তাই এত প্রসাদ, তাই এত সম্মান, তাই এত কিছু। আর যদি সত্যিকারে ভক্ত হওয়া যায় তাহলে আর কি না পাওয়া যাবে। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত মহাপ্রভুর ভক্ত হওয়া, এবং তাহলে দুর্লভ মনুষ্য জীবন আমাদের সার্থক হবে। আরো কিছু লীলা বলার ইচ্ছা ছিল, নিত্যানন্দ প্রভু বঙ্গে এসে কি কি লীলা করেছিলেন, বঙ্গদেশে আরো অনেক লীলা বাকি থাকছে, জানি না। নিত্যানন্দের আমরা আর একটু সময় কি বলতে পারি, শুধু নিত্যানন্দের কিছু লীলা? সময় তো আমাদের ভগবান দিয়েছেন, আবার নিয়েও নিতে পারে, সদি সময়। কীর্তনটা একটু পরে হবে, হ্যাঁ? যারা দূরে আছেন অসুবিধা হবে না, আটটা পর্যন্ত অসুবিধা হবে না, কারণ আমার চৈতন্য ভাগবত লাস্ট না বললে, কারণ এই বৃন্দাবন দাস ঠাকুর তো নিত্যানন্দের ভক্ত ছিলেন আর লাস্টে নিত্যানন্দের কথা বেশি বলেছেন, আর লাস্টে আমরা যদি নিত্যানন্দের কথা কিছুই না বলি তাহলে চৈতন্য ভাগবতের মনে হয় কি, যদিও অনেক কিছু তো ছেড়ে এসছে, বহু মানে কি বলে 1% হয়েছে কিনা জানি, তার সব তো ছেড়ে আসা, তার ভিতরে কিছুটা তা আবার নিত্যানন্দ কিছু একটু বলি, কালকে আপনাদের পাবো কি পাবো না, কে আমরা কোথায় থাকব, কত কাজে ব্যস্ত, বলবো? রাজি আছেন? হাত কারা কারা চান সে বল, ঠিক আছে থাক, আমার অপরাধ হবে না তাহলে। নিত্যানন্দ প্রভু পুরীতে গিয়েছিলেন মহাপ্রভুর সঙ্গে থাকতেন। একদিন নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলছেন, নিতাই আমি সন্ন্যাস নিয়ে চলে আসলাম, আমি তো নবদ্বীপে থাকতে পারি না, সন্ন্যাসী মানুষ ঘরে থাকা খারাপ, মায়ের আদেশ পেয়ে আমি পুরীতে আছি, আর তুমিও যদি আমার সঙ্গে থাকবে বাংলার লোক তাদের উপকার কি হবে, যাও বাংলায় প্রচার কর। মুশকিল হয়ে গেল, নিত্যানন্দ প্রভু ভাবছিলেন মনে মনে, আমি প্রভুর সঙ্গে আছি, কত আনন্দ, কোনো ঝুট নেই, ঝামেলা নেই। এখন আমরা অনেক সময় ভাবি নিজে প্রচারের দায়িত্ব না নিয়ে যদি কারো সঙ্গে থাকি কোনো ঝামেলা থাকবে না, তা নিত্যানন্দ প্রভু ভাবছেন, আর যদিও ইচ্ছা ছিল না তবুও মহাপ্রভুর আদেশকে অগ্রাহ্য করতে পারলেন না। নিত্যানন্দ প্রভু কি করলেন, তিনি পুরী থেকে যাত্রা করলেন, সঙ্গে মহাপ্রভু ওনার যারা সঙ্গী তাদেরকে দিয়ে দিলেন, পুরন্দর, গদাধর দাস, আরো কয়েকজন আমার মনে নেই, সবাইকে দিয়ে দিলেন নিত্যানন্দের সঙ্গে। আর নিত্যানন্দ প্রভু পুরী থেকে বাংলায় আসছেন, আসছে, আসতে আসতে রাস্তায় সবাইকে তার স্বরূপ দিয়ে দিয়েছেন, যারা কৃষ্ণলীলায় যে রূপে ছিল সেই স্বরূপ তাদের দিয়ে দিয়েছেন। গদাধর বৃন্দাবনের দই বিক্রেতা সখী, আর সে সবার কাছে এই তার ভাব হয়ে গেছে, আমি বৃন্দাবনের গোপী, আর সে একটা কাঁধে একটা কি বলে বাঁক নিয়ে এই দই নেবে গো, দই নেবে গো, এরকম করে বেড়াচ্ছে, মানে সে তার স্বরূপ প্রাপ্তি হয়ে গেছে। এ হচ্ছে আমরা সাধন ভজন করে যখন সার্থক হবে তখন আমরা নিজের স্বস্বরূপ লাভ করব। কেউ শান্ত রস, কেউ দাস্য, কেউ সক্ষ বাৎসল, কে কোন রসের ভক্ত এখন বোঝা যাবে না। এখন তো অনর্থ ভরে আছে, নোংরা ভিতরে আছে, এর ভিতরে কি দেখা যায়? এটা যখন ক্লিয়ার হবে গুরুর কৃপায় আমরা স্বরূপ পেতে পারব। তা নিত্যানন্দ প্রভুর কৃপায় সব ভক্তরা তার স্বরূপ পেয়ে গেছেন। গদাধর দাস এই দই নেবে গো, দই নেবে গো এই বলে বেড়াচ্ছেন। পুরন্দর সে আগের লীলায় ছিল অঙ্গদ, লাভ দিয়ে গাছের উপরে উঠছে, হ্যাঁ এরকম চলছে যে যেমন। আবার কেউ আছেন সে ত্রিভঙ্গ মূর্তিতে গোপাল, দ্বাদশ গোপালের একজন ছিল, নাম মনে নেই, সে দাঁড়িয়ে থাকছে গোপালের মতো, কৃষ্ণের মতন, হে বিভিন্ন সে ভাবে। এইভাবে তারা পুরী থেকে বাংলায় আসছে, আসতে আসতে ভাবে বিবর হয়ে নিতাই ঢল ঢল প্রেমে, আস্তে আস্তে এক জায়গায় এসে জিজ্ঞাসা করছে আমি পানিহাটিতে যাব, রাঘব ভবনে কোথায়? বলছে সাধু আপনি তো অনেক ছেড়ে চলে এসছেন, অনেক এগিয়ে চলে এসছেন, আসলে কোনো দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহা তার, চলে বলছেন আপনি তো অনেক এগিয়ে এসছেন। বলছে হায় রে হায়। আবার ফিরে যাত্রা করলেন, ফিরে উল্টো দিকে আবার ব্যাক করে আসছেন, এসছে এসছে আবার আর একটা জায়গায় জিজ্ঞাসা করছেন রাঘব ভবন কোথায়? বলছে আপনি তো ডান দিকে ফেলে চলে এসছেন এইদিকে। এইরকম করে এদিক ওদিক করে করে আলটিমেটলি রাঘব ভবনে পৌঁছেছেন। রাঘব ভবনে পৌঁছালেন কিন্তু সঙ্গে সঙ্গে রাঘব খুব সেবা যত্ন করেছেন, আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দের অভিষেক শুরু হয়ে গেছে। গঙ্গা জল নিয়ে এসে সুন্দর অভিষেক করলেন, তারপরে কি করলেন, সুন্দর নিত্যানন্দ প্রভুকে বস্ত্র দিলেন, বস্ত্র পরলেন, তারপরে রাঘবকে বললেন রাঘব আমি হচ্ছে বলরাম, জানো তো আমি বৃন্দাবনের, হ্যাঁ ভাবে বিবর, আমি কদম্ব ফুলের মালা পরতে ভালোবাসি, তুমি যাও একটু কদম্ব ফুলের মালা আনো তো আমাকে পরাও। রাঘব বলছে প্রভু এখন তো কদম্ব ফুলের টাইম নয়, আসলে কদম্ব ফুল একটা নির্দিষ্ট সময়ে হয়, সব সময় হয় না, মনে হয় বর্ষাকালে হয়, তা যে সময় নিত্যানন্দ প্রভু এসেছিলেন সেই সময় কদম্ব ফুলের টাইম নয়। তাই রাঘব যে হাত জোর করে বলছে প্রভু কদম্ব ফুল চাইছেন, কদম্ব ফুলের সময় নয় তো এখন, আমি কোথায় কদম্ব ফুল পাবো? আরে যাও তো বাগানে যাও দেখো। সঙ্গে সঙ্গে রাঘব দৌড়ে বাগানে গিয়েছে, দেখছে সব লেবু গাছে কদম্ব ফুল ফুটে আছে। সঙ্গে সঙ্গে পক 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 করে রাঘব কদম্ব ফুল তুলেছে আর নিত্যানন্দের মালা গলায় মালা দিয়েছে। তারপরে কি হয়েছে, নিত্যানন্দ প্রভু বললেন কীর্তন শুরু করো, কীর্তন শুরু হলো। মহাপ্রভু পুরীতি ধামে ছিলেন, তাকেও ডেকে আনলেন। মহাপ্রভু সবাই ভক্তরা বলছেন প্রভু একটা গন্ধ পাচ্ছি, কি গন্ধ, দমনক ফুলের গন্ধ। আসলে দমনক ফুলটা মহাপ্রভু পুরীতে থাকা অবস্থায় উনি দমনক ফুলের মালা পরেছিলেন, এখানে যখন এসেছেন নিত্যানন্দ নির্তন করলেই গৌরাঙ্গ মহাপ্রভু এসে যান, আর মহাপ্রভুর গলায় ছিল সেই দমনক ফুল। দমনক ফুলের বড় ইতিহাস আছে, জগন্নাথ দেব ওই ফুলটা খুব ভালোবাসেন, জগন্নাথ উদ্যানে ওই ফুল হয় দমনক ফুল, তাই দমনক ফুলের গন্ধ সবাই পাচ্ছে। বলছে এই গন্ধ পাচ্ছি কোথায়? বলছে তোমরা চিন্তা করো না, স্বয়ং মহাপ্রভু এসেছেন, উনার গলায় দমনক ফুলের মালা, সেই গন্ধ তোমরা পাচ্ছ। সবাই তখন হরিবল হরিবল বলতো, নৃত্য শুরু হলো, কীর্তন শুরু হলো, নামহট্ট প্রচারের প্রথম কীর্তন শুরু হলো রাঘব ভবনে এই উত্তর চব্বিশ পরগনায়, আপনাদের জেলায়। তাহলে নামহট্ট প্রচারটা এখানে আসলে মহা নিত্যানন্দ প্রভু এসেছিলেন প্রচার করতে, প্রথম শুরু করেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে। যদিও বলা হয় নদিয়া গদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ, কিন্তু উনি প্রচার শুরু করেছিলেন বাংলার এই উত্তর চৈষ্ণা থেকে পানিহাটিতে। আর সেখানে কি অদ্ভুত ব্যাপার হলো, আপনারা তো বাড়ি যেতে চাইছেন, সেখানে লোকেরা মহা নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে আসলো, এসে কীর্তন শুরু করলো, আর কীর্তন এমন হতে লাগলো যারা নিত্যানন্দের ভক্তরা তারা কীর্তন করতে করতে গাছের উপরে উঠে কীর্তন করতে শুরু করলো। শুধু গাছের উপরে না, গাছের ডালে ডালে কীর্তন করতে শুরু করলো। শুধু ডালে নয়, মিথ্যা নয়, পাতায় পাতায় কীর্তন করছে, লাভ দিয়ে দিয়ে পড়ছে, কিন্তু পাতার থেকে পড়ছে না। আর যত এলাকাবাসীরা এসেছিল নিত্যানন্দের কীর্তন দেখতে, পরের দিন ফিরে গেল, চার ঘন্টা পরে ফিরে গেল না, পরের দিনও ফিরে গেল না, পরের সপ্তাহে ফিরে গেল না, পরের মাসেও ফিরে গেল না, কন্টিনিউ তিন মাস খাওয়া দাওয়া ঘুম বাড়ির রান্না বান্না সব বন্ধ করে শুধু নিত্যানন্দের নিত্যনে কীর্তনে ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেখানে সুন্দর বর্ণনা করা আছে, নিত্যানন্দ প্রভু প্রেম নেত্রে